বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 14 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন এবং ফার্সি 25 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির চীন সফরে দুদেশের অর্থনৈতিক সম্পর্কে নয়া মোড় নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ভ্যালেন্টাইন দিবসকে ঘিরে দেশে পশ্চিমা সংস্কৃতির প্রসারে আলেম সমাজের উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি নিলয় রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরান ও চীনের মধ্যে 20টি সমঝোতা ও সহযোগিতা স্মারক সই। বিশ্বের কোন শক্তি ইরানের বিরুদ্ধে সামান্যতম ব্যবস্থা নেওয়ার সাহস দেখাবে না IRGC। ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে সাফল্য পাওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ইউক্রেনকে দেওয়ার মতো দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নেই আমেরিকার কাছে পলিটিকো। আওয়ামী লীগ বিশৃঙ্খলা চায় না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড় নয় বলে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। এবং কলকাতায় ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে 18টি সংগঠনের প্রতিবাদ মিছিল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও চীনের মধ্যে 20টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিংয়ে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে এসব স্মারক সই হয়। যেসব বিষয়ে দুদেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে রয়েছে দুর্যোগ ও সংকট মোকাবিলা ও ব্যবস্থাপনা, পর্যটন, ICT, পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্য, কপিরাইট, কৃষি, রপ্তানি, স্বাস্থ্য, চিকিৎসা, গণমাধ্যম, ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য। ইরান ও চীনের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে আজ ভোররাতে সেদেশ সফরে গেছেন। ইরানের বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী। এর কয়েক ঘণ্টা পর চীনের কংগ্রেসে প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং ইরানি প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া তাঁর সম্মানে 21 বার তোপধ্বনি দেওয়া হয়। প্রায় 20 বছর পর ইরানের কোন প্রেসিডেন্ট চীন সফরে গেলেন। চীন সফরে যাবার আগে নিজের কর্মসূচি সম্পর্কে অবহিত করতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ বলেছেন, বিশ্বের কোন শক্তি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামান্যতম সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে না। ইরানের ইসলামী বিপ্লবের 44তম বিজয়বার্ষিকী উপলক্ষে কেরমান প্রদেশে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ করার ক্ষেত্রে ইরানের তরুণ প্রজন্ম যে ভূমিকা রেখেছে তার প্রশংসা করেন আইআরজিসির এই কর্মকর্তা। তিনি বলেন, আল্লাহর রহমতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ের বিচক্ষণ পদক্ষেপ এবং তরুণ প্রজন্মের সার্বক্ষণিক সজাগ দৃষ্টির কারণে প্রতিরক্ষা ও সামরিক শক্তির ক্ষেত্রে আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যার কারণে আমেরিকা কিংবা অন্য কোনো শক্তি ইরানের স্বার্থের বিরুদ্ধে সামান্যতম কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না। আইআরজিসির মুখপাত্র বলেন, নিরাপত্তা রক্ষা প্রতিটি দেশেরই জরুরি বিষয়। ইরান এ নিয়ে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে কারণে তার সীমান্তের কাছে অন্য কারোর নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নেই। রাশিয়া বলেছে, বহির্বিশ্বের চাপ ও নিষেধাজ্ঞায় ইরানের সঙ্গে দেশটির সহযোগিতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। মস্কো আরও বলেছে, বর্তমানে তেহরান ও মস্কোর উপর যেসব অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা কেবল দুদেশের সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল মস্কোয় সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ উপেক্ষা করে দ্বিপক্ষীয় স্বার্থে নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বীজ বপন করেছে তেহরান। জাখারোভা বলেন, বহিঃশক্তির চাপ কিংবা নিষেধাজ্ঞা এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না, বরং উল্টো এই অবৈধ বিধিনিষেধের ফলে বিগত কয়েক বছর ধরে ক্রমবর্ধমান ইরান রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে। ইরান রাশিয়া বাণিজ্যে প্রবৃদ্ধিরও খবর দিয়েছেন এই রুশ কূটনীতিক। তিনি বলেন, 2022 সালে ইরানের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন 20.2% থেকে বেড়ে $500 কোটি কাছাকাছি পৌঁছেছে। পাশ্চাত্যের অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় তেহরান ও মস্কো তাদের জনগণের অর্থনৈতিক স্বার্থ পুরোপুরি নিশ্চিত করার পথে হাঁটছে বলে মারিয়া জাখারোভা উল্লেখ করেন। রাশিয়া বলেছে, ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনী নতুন করে বেশ কিছু সাফল্য পেয়েছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার এক বছর পূর্তি ঘনিয়ে আসার একই সময়ে এই দাবি করল রাশিয়া। গত বছর 24 ফেব্রুয়ারি কিয়েভের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গতকাল এক বিবৃতিতে বলেছে, রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়ে 2 কিলোমিটার পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, তবে ঠিক কোন স্থানে এই ঘটনা ঘটেছে তা জানায়নি ওই মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, রুশ সেনাবাহিনী শত্রুদের প্রতিরোধ ব্যূহ ভেঙে ফেলেছে এবং তাদের প্রতিরক্ষা লাইনের ভেতরে কয়েক কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছে। গত এক মাস ধরে ওই শহরের আশপাশে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলেও শহরটি এখনও ইউক্রেনের সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। বাখমুত শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে অবস্থিত। দোনেস্কের বেশিরভাগ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও বাখমুত সহ আরও কিছু শহর এখনও ইউক্রেনের দখলে রয়েছে। এ কারণে বাখমুতের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। এদিকে আমেরিকার হাতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে ইউক্রেনকে ওয়াশিংটন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দেবে না। মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যম পলিটিকোকে একথা বলেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে ইউক্রেনকে $3,000 কোটি সামরিক সহায়তা দেওয়া সত্ত্বেও অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য ভারী অস্ত্র দাবি করছে কিয়েভ। এই প্রেক্ষাপটে ইউক্রেনের কর্মকর্তাদেরকে ওয়াশিংটন জানিয়ে দিয়েছে যে ইউক্রেনকে দেওয়ার মতো আমেরিকার হাতে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম নেই। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকা সফরে গেলে মার্কিন কর্মকর্তারা তাঁকে একথা জানান। তারা বলেছেন, তাদের হাতে এ ধরনের যে অস্ত্র আছে তা থেকে ইউক্রেনকে দেওয়া হলে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতিতে ঘাটতি দেখা দেবে। আমেরিকার হাতে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কতগুলো আছে তা স্পষ্ট না হলেও এই অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন গত 20 বছরে 4,000 ইউনিট তৈরি করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগ বিশৃঙ্খলা চায় না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড় নয় বলে হুঁশিয়ারি দিলেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপি এখন পথ হারিয়ে পদযাত্রা নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় সহ সরকারের 23টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। কাদের বলেন, বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, আছে শুধু তাদের নেতা কর্মীরা। বিএনপি মানুষকে আন্দোলনে নামাতে পারেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বিশৃঙ্খলা চায় না, তবে আক্রান্ত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যে হাত অস্ত্র নিয়ে আঘাত করতে আসবে সেই হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল পাকিস্তানের জয়গান গায়, বিএনপি ঘুমের মধ্যে এখনো পাকিস্তানের স্বপ্ন দেখে, অথচ পাকিস্তানের মাত্র এক সপ্তাহের রিজার্ভ আছে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট কর্মী হতে হবে। স্মার্ট মানেই হল ঐক্যবদ্ধ থাকা, স্মার্ট মানেই হল শৃঙ্খলাবদ্ধতা মেনে চলা।
নির্বাচনে হেরে যাওয়ার পর তাদের মধ্যে কাজ, সে কারণে হয়ে হয়ে পথ হারিয়ে পদযাত্রা নেমেছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে বিজেপি শাসিত ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রধান শরিক সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নির্বাচনে বিজেপি একক সংখ্যায় নেমে আসবে। তিনি আজ ত্রিপুরার রাজধানী আগরতলায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। রাজ্যটিতে আগামী 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, ফল ঘোষণা হবে 2 মার্চ। ত্রিপুরায় সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট এবার তাদের চির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস দলের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনী মাঠে নেমেছে। রাজ্যটিতে বামফ্রন্টকে পরাজিত করে 2018 সাল থেকে বিজেপি ক্ষমতায় রয়েছে। এদিকে কলকাতায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে 18টি সংগঠন প্রতিবাদ মিছিল করেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে বামফ্রন্ট, আইএসএফ সহ 18টি সংগঠন কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে। আজ মঙ্গলবার বামপন্থীদের পাশাপাশি আইএসএফ নেতৃত্ব এই প্রতিবাদ মিছিলে সামিল হন। উপস্থিত ছিলেন সিপিএম এর সিনিয়র নেতা বিমান বসু, মোহাম্মদ সেলিমের মতো সিপিএম নেতারা। আজকের মিছিলের মূল দাবি ছিল ধৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এ সময় তারা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা করে বলেন,
নওশাদ সিদ্দিকীকে মন্ত্রীর চোখ দিয়ে, টাকার চোখ দিয়ে, কোটি কোটি টাকার চোখ দিয়ে এরা কিনতে চেয়েছিল, যখন কিনতে পারেনি এখন আবার পুলিশ কাস্টডি চাইছে, কারণ সেখানে গিয়ে কিছু পুলিশ অফিসার তার যদি ব্রেন ওয়াশ যদি করতে পারে, কিন্তু করতে পারছে না বলে রাগ হচ্ছে। একমাত্র বিরোধী দলের একমাত্র MLA তাকে এরা ভয় পাচ্ছে, কারণ বিরোধী কন্ট্রোল সরকার চাইছে না, ওরা শুভেন্দুর মতো নেতা চায় যে পা ধরবে মমতা ব্যানার্জির।
গত 21 জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে কলকাতার ধর্মতলায় যাওয়ার পথে ভাঙড়ের হাতিশালায় তৃণমূলের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনার প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে কলকাতায় পুলিশের সঙ্গে আইএসএফ সমর্থকদের সংঘর্ষ হলে গ্রেপ্তার হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তার কিছু কর্মী সমর্থক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 37,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধু তুরস্কেই মারা গেছে 31,643 জনেরও বেশি। অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় 5,714 জন। দুই দেশে আহত হয়েছেন প্রায় 1 লাখ মানুষ। আল জাজিরা বলছে, ভূমিকম্পের কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধার প্রচেষ্টা এখন শেষ দিকে, আর হয়তো কয়েক ঘণ্টায় অভিযান চলতে পারে। ভূমিকম্পের পর 1 সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেছে, ফলে বিশেষজ্ঞরা মনে করছেন এখন আর কারও ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকার সম্ভাবনা নেই। মেক্সিকো ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যাপক এডুয়ার্ডো রেইনোসো অ্যাঙ্গুলা বার্তা সংস্থা AFPকে বলেছেন, জীবিত আর কাউকে উদ্ধারের সম্ভাবনা এখন একেবারেই কম। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জরুরি পরিকল্পনা ব্যবস্থাপনার অধ্যাপক ডেভিড আলেকজান্ডারও একই কথা বলেছেন। তিনি বলেন, সম্ভাবনা এখন খুব বেশি নেই। অনেক ভবন এতটাই খারাপভাবে নির্মাণ করা হয়েছিল যে সেগুলো খুব ছোট ছোট টুকরো হয়ে ভেঙে পড়েছে, ফলে মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট জায়গা ছিল না। ভবন ধসে পড়লেও যদি তার ফ্রেমটা ঠিক থাকে তাহলে উদ্ধারকারীরা টানেল খুঁড়ে ভেতরে থাকাদের বের করে আনতে পারেন, কিন্তু তুরস্ক এবং সিরিয়ার তাকলে দেখা যাবে সেখানে সব চুরমার হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়েছে। শীতের জন্য মানুষের বাঁচার আশা কমে গেছে। এদিকে সৌদি আরবের ত্রাণবাহী বিমান অবতরণের অনুমতি দিয়েছে সিরিয়ার সরকার। সিরিয়ার বিমান সংস্থার প্রধান বাসাম মানসুর জানিয়েছেন, সৌদি আরবের রেড ক্রিসেন্ট সোসাইটি দামেস্কে বিমান অবতরণের অনুমতি চেয়েছিল, তাদেরকে এই অনুমতি দেওয়া হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সিরিয়ার সর্বত্র ত্রাণ পৌঁছে দিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল ব্রাসেলসে বলেছেন, তাদের সামর্থ্য অনুযায়ী সিরিয়ার সব এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করবে রিয়াদ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পের ফলে যে বিপর্যয় দেখা দিয়েছে তাতে সবার সাড়া দেওয়া উচিত। সব পক্ষকে সিরিয়ার সব এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি আমরা। বিশ্লেষকরা বলছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরীয় জনগণের প্রতি সৌদি আরবের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘটনা দুদেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তিন দিনের সরকারি সফরে আজ চীন গেছেন ইরানি প্রেসিডেন্ট রাইসি। একটি পদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল এই সফরে তাঁর সঙ্গে রয়েছে। রাইসির এই সফর দুদেশের অর্থনৈতিক সম্পর্কে নয়া মোড় নেবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শোনা যাক। ইরানের প্রেসিডেন্টের চীন সফরকালে বেইজিংয়ে দুদেশের ব্যবসায়ীদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ ইব্রাহিম রাইসি তাঁর চীনা সমকক্ষ শি জিনপিং এর আনুষ্ঠানিক আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বেইজিং গেছেন। একটি পদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছে। ইরান এবং চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক ব্যাপক হারে বৃদ্ধি করেছে। তারই অংশ হিসেবে 2021 সালের মার্চে ওই প্রক্রিয়ার চূড়ান্ত সনদ হিসেবে 25 সালের চুক্তি স্বাক্ষরিত হয়। এই সনদ দুদেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার পথ সুগম করবে। চলতি সফরেও দুদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বিভিন্ন চুক্তি ও সনদে সই করবেন বলে কথা রয়েছে। চীন বৃহত্তম পণ্যভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে বিগত বছরগুলোতে ইরানের সাথে বাণিজ্য তালিকার শীর্ষে রয়েছে। এমনকি চূড়ান্ত নিষেধাজ্ঞার সময়ও চীন ছিল ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার। দুদেশের মধ্যকার রাজনৈতিক এই ঘনিষ্ঠ সম্পর্ক এবং উভয় দেশের সক্ষমতা দুদেশের মধ্যে যথাসম্ভব বাণিজ্যিক উন্নয়ন ঘটাতে সক্ষম। চলতি ফার্সি বছর 1401 এর বিগত 10 মাসে চীন ইরানের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য করেছে। আবার ইরানও চীন থেকে পণ্য আমদানি করেছে বিগত বছরের তুলনায় শতকরা 33% বেশি। গত বছর চীন ইরানে প্রায় $20 কোটি সরাসরি বিনিয়োগ করেছে। বিনিয়োগের এই পরিমাণ রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের পরেই রয়েছে। চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির আরও কিছু কারণ রয়েছে। এসবের মধ্যে রয়েছে বহুপাক্ষিকতার ক্ষেত্রে ইরানের নীতি, প্রাচ্যের দিকে দৃষ্টি, সাংহাইতে ইরানের সদস্যপদ, এশিয়ান দেশগুলোর সঙ্গে ইরানের আন্তর্জাতিক সহযোগিতা, বাণিজ্য ক্ষেত্রে চীনের সাথে ইরানের ঐতিহাসিক সম্পর্ক, ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনায় নতুন সিল্ক রোড চালু করার ক্ষেত্রে সহযোগিতা ইত্যাদি। ইরানি প্রেসিডেন্টের চীন সফর প্রসঙ্গে চীনের লানঝু বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচালক ঝু ইয়ং বিয়াও বলেছেন, এই সফরকে দুদেশের সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচনা করা যেতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bm। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপথে এবার বাংলাদেশ প্রসঙ্গ। 1993 সালে একটি সাপ্তাহিক পত্রিকার আয়োজনে বাংলাদেশে তথা কথিত ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস নামের একটি সংস্কৃতির যাত্রা শুরু হয়। এরপর থেকে বর্তমানে এটি কর্পোরেট সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভালোবাসা দিবসের নামে দেশে পশ্চিমা সংস্কৃতির প্রসারে সমাজে ধর্মীয় বিচ্ছুতি বাড়ছে বলে অভিযোগ করেছেন দেশের আলেম সমাজ। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি।
1993 সালে একটি সাপ্তাহিক পত্রিকার আয়োজনে বাংলাদেশের তথাকথিত ভালোবাসা দিবস নামের একটি সংস্কৃতির যাত্রা শুরু হয়। এরপর থেকে বিভিন্ন আয়োজনে বাড়ে এর পরিধি, যা বর্তমানে কর্পোরেট সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসা দিবসের ইতিহাস খুঁজতে গিয়ে এনসাইক্লোপিডিয়া সহ আরও বহু রেফারেন্স থেকে জানা যায়, রোমান এক খ্রিস্টান পাদ্রি সেন্ট ভ্যালেন্টাইন চিকিৎসাবিদ্যায় সে ছিল অভিজ্ঞ। খ্রিস্টধর্ম প্রচারের অভিযোগে 270 খ্রিস্টাব্দে রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সে যখন বন্দী ছিল তখন তরুণ তরুণীরা তাকে ভালোবাসা জানিয়ে জেলখানায় জানালা দিয়ে চিঠি ছুড়ে দিত। বন্দী অবস্থাতেই সেন্ট ভ্যালেন্টাইন ওই জেলখানার জেলারের অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার চিকিৎসা করেন। তখন মেয়েটির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। মৃত্যুর আগে মেয়েটিকে লেখা এক চিঠিতে সে লিখে যায়, ফ্রম ইওর ভ্যালেন্টাইন। অনেকের মতে সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারেই পোপ প্রথম জুলিয়াস 496 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা দেয়। প্রাপ্ত ইতিহাস দ্বারা এটাই প্রমাণিত হয় যে তথাকথিত ভালোবাসা দিবস কখনোই বাংলাদেশীয় অর্থাৎ বাঙালি সংস্কৃতির কোনো অংশ ছিল না, আর মুসলমানদের সংস্কৃতি তো নয়ই, বরং তা সম্পূর্ণরূপেই বিজাতীয় তথা পশ্চিমা প্রবর্তিত নিয়মনীতি। এর ফলে 14 ফেব্রুয়ারি এলেই ভ্যালেন্টাইন্স ডে নামে উঠতি বয়সী অনেক ছেলেমেয়েদের চলাফেরায় দেখা দেয় ক্ষেত্র বিশেষে অসামাজিক ও বিশৃঙ্খল পরিস্থিতির। এ বিষয়ে বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন,
এটা আসলে মুসলমানদেরকে টার্গেট করে, মুসলমানদের মধ্যে ইসলামের যে তাহজিব তামাদ্দুন রয়েছে সেটাতে করে মানুষের কাছে পুষতে না পারে, যার জন্যই এভাবে অপসংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে।
আর মুফাসসিরে কুরআন মাওলানা খন্দকার মাহবুবুল হক মনে করেন,
ওলামাদের ঐক্য না থাকায় আর ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকায় বিজাতীয় কালচার যেভাবে মানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো গ্রাস করছে, এটা বাংলাদেশের জন্য কিছুতেই মেনে যায় না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নিহাল করিম বলেন, প্রযুক্তির ব্যবহারে উন্মুক্ত আকাশ সংস্কৃতির কারণে পশ্চিমা ধ্যান ধারণা জেঁকে বসেছে বাংলাদেশেও।
সেবাবত জাগ্রত হয়নি, যেদিন সেবাবত জাগ্রত হবে সেদিন একটা পারফেকশন আসবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
প্রায় দুই দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট সরকারকে হটিয়ে 2021 সালের 15 আগস্ট তালেবান কাবুল দখল করে নেয়। সে সময় তালেবান নেতারা আগের কট্টর পন্থা থেকে সরে এসে উদার নীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু অচিরেই মুখের কথা ও বাস্তবতার মধ্যে ব্যাপক পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। প্রায় প্রতিটি দিনই দেশটির নারী ও মেয়েদের জন্য খারাপ খবর দিয়ে যাচ্ছেন ক্ষমতাসীনরা। আফগানিস্তানের নারীর স্বাধীনতা যেন খাঁচায় বন্দী। আফগানিস্তানে নারীদের প্রকৃত অবস্থা সম্পর্কে আমরা কয়েকটি পর্বে আলোচনা করব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার প্রথম পর্ব।
আফগানিস্তানের তালেবান সরকারের নারী শিক্ষানীতি দেশটিকে ঘোলাটে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। আপাতত বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেয়েদের শিক্ষা বন্ধ রেখেছে তালেবান প্রশাসন। তাদের এই সিদ্ধান্তে দেশে বিদেশে প্রতিবাদ শুরু হয়েছে। মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন ওআইসির মহাসচিব হোসেইন ইব্রাহিম তাহা বলেছেন, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে ইসলাম ধর্ম কোনো বাধা সৃষ্টি করে না। তালেবানের এ ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। অবশ্য তালেবান বলছে, মেয়েদের শিক্ষার জন্য উপযুক্ত কাঠামো গড়ে তোলা এখনও সম্ভব হয়নি। উপযুক্ত পরিবেশ তৈরির পর তাদের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করা হবে। এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রেও উপযুক্ত পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান, কিন্তু এখন পর্যন্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি। মিশরের আল আজহার গ্র্যান্ড ইমাম ও বিশ্ব উলামা পরিষদের চেয়ারম্যান শেখ আহমাদ আল তাইয়েবও নারী শিক্ষার বিষয়ে গৃহীত নীতি পরিবর্তনের জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এই নীতি আন্তর্জাতিক অঙ্গনে তালেবান সরকারের গ্রহণযোগ্যতাকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি দেশের ভেতরেও সংগঠনটির জনপ্রিয়তা হ্রাস করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। আফগানিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরহাদ বাবর বলেছেন, আফগান মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা বন্ধ রাখার কারণে জনগণের সঙ্গে তালেবানের দূরত্ব আগের চেয়ে আরও বাড়বে। মেয়েদের প্রতি সহমর্মিতা জানিয়ে আফগান ছেলেরাও ক্লাস বয়কটের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এরই মধ্যে আফগানিস্তানে তাদের সেবা কার্যক্রম সীমিত অথবা বন্ধ করে দিয়েছে। 2001 সালে তালেবান সরকারকে উৎখাতের পর 20 বছর ধরে দেশটিতে নারীদের মধ্যে একটি শিক্ষিত শ্রেণী তৈরি হয়। আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অনেক নারী সাংবাদিক, সংসদ সদস্য, শিল্পী, উদ্যোক্তা, অ্যাথলেটস হয়েছেন। এমনকি সরকারের মন্ত্রিসভায়ও অনেকে স্থান দখল করে নিয়েছিলেন। কিন্তু গত বছরের আগস্টে তালেবান আবার ক্ষমতা দখল করে 12 বছরের বেশি বয়সী মেয়ে শিশুদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয় আর বিশ্ববিদ্যালয়গামী নারী শিক্ষার্থীদের জন্য পৃথক শ্রেণীকক্ষ ও প্রবেশ পথ চালু করে।
3 মাস আগেই আফগানিস্তান জুড়ে হাজারো নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তবে তাদের জন্য পশু চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি, সাংবাদিকতার মতো বিষয়গুলো নিষিদ্ধ করে দিয়েছিল তালেবান। এসবের পরও যতটুকুই পড়াশোনা করার সুযোগ ছিল তা গত 21 ডিসেম্বর পুরোপুরি বন্ধ করে দিয়েছে তালেবান কর্মকর্তারা। আফগানিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেছেন, তালেবান নারী ও নারীর শক্তিকে ভয় পায় বলে তাঁর মনে হয়। তিনি বলেন, আমাকে আমার ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত করতে পারত যে সেতুটি, অর্থাৎ শিক্ষা, সেটিই তালেবান ধ্বংস করে দিয়েছে। তবে পোশাক বিধি না মানার কারণে নারীদের বিশ্ববিদ্যালয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তালেবানের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাতিম রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ড্রেস কোড না মানার কারণে নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে।
গত 2021 সালের 13 আগস্ট ইউনিসেফ এক প্রতিবেদনে বলেছে, আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক শিক্ষা বন্ধ করার কারণে দেশটি তার অর্থনীতিতে $540 কোটি ক্ষতির মুখে পড়তে পারে। জাতিসংঘের এই সংস্থাটি সতর্ক করে বলেছে, তরুণ প্রজন্মের নারীদের পড়াশোনা শেষ করতে না দেয়া এবং কর্মক্ষেত্রে প্রবেশে বাধা দিয়ে সরকার ভবিষ্যৎ কর্মক্ষম জনসংখ্যা কমিয়ে দিচ্ছে। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু শিক্ষার্থী তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার বিকল্প উপায় খুঁজে নিচ্ছে। দেশের ভেতরে প্রায় 300টি গোপন স্কুল রয়েছে যেখানে হাজারো মেয়ে পড়াশোনা করছে। 2021 সালে ক্ষমতা গ্রহণের পর কোনো রাষ্ট্র ও সংস্থাই তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চাইছে না। আন্তর্জাতিক সমাজ আফগানিস্তানের সব শ্রেণী ও গোষ্ঠীর মানুষের স্বার্থ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে এমন একটি সরকার গঠনের দাবি জানাচ্ছে, কিন্তু তালেবান এমন কোনো সরকার গঠনে এখনও পর্যন্ত সফল হয়নি। এ কারণে তারা আন্তর্জাতিক অঙ্গন থেকে এখনও অনেকটাই বিচ্ছিন্ন হয়ে রয়েছে। নানা দেশে তাদের অর্থ আটকে রয়েছে। এ অবস্থায় মেয়েদের শিক্ষা সংক্রান্ত সর্বশেষ সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে তালেবান ক্ষমতা দখলের পর থেকে কর্মজীবী নারীদের বেশিরভাগই এখন কর্মহীন। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোর নারী কর্মীদের চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে, এমনকি এসব নারীর স্থলে তাদের পুরুষ কোনো আত্মীয়কে নেওয়া হয়েছে। আফগানিস্তানে করোনা-19 মহামারীর ঠিক আগে কর্মজীবী নারীর সংখ্যা ছিল প্রায় 22%, কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর হাজারো মানুষ চাকরি হারান যার বেশিরভাগই ছিলেন নারী। আফগান উইমেন্স চেম্বার অব কমার্সের মতে, মুখ না ঢাকার কারণে তাদের শাস্তি হতে পারে এমন আশঙ্কায় 3,500 বেশি ক্ষুদ্র মাঝারি নারী ব্যবসায়ীকে তাদের ব্যবসা বন্ধ করতে হয়েছে। তালেবান ক্ষমতা গ্রহণের আগে দেশের প্রায় 40% শিক্ষক ছিলেন নারী, কিন্তু এখন হাতে গোনা কয়েকজন শিক্ষকতা করছেন। একই চিত্র গণমাধ্যমে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং আফগান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়, তালেবান ক্ষমতায় আসার পর দেশটির 43% গণমাধ্যম বন্ধ হয়ে গেছে আর 84% নারী কর্মী চাকরি হারিয়েছেন।
শ্রোতাবন্ধুরা, আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে নারীদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব,
তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না এই প্রত্যাশা রইল। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। 14 ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনের খবরাখবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বাংলাদেশ এবং ইরান প্রসঙ্গে দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম। রাষ্ট্রপতি পদ লাভজনক কিনা এই প্রশ্নে বিতর্ক দৈনিক প্রথম আলো। বেঁচে থাকলে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই শাহাবুদ্দিন দৈনিক বাংলা। সামনে অবস্থা আরও খারাপ হতে পারে জিএম কাদের দৈনিক ইত্তেফাক। গাজীপুরে বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টে রিট যুগান্তর। মেডিকেলে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বাধা সৃষ্টি নয়া দিগন্ত। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ মানব জমিন। শ্রোতাবন্ধুরা, এবার কলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। বাল্যবিবাহ, অসমে গ্রেপ্তার 3015, পুলিশি অভিযান চলবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা পূবের কলম। বিজেপির লুকানোর বা ভয় পাওয়ার কিছু নেই, আদানি বিতর্কে মুখ খুললেন অমিত শাহ আনন্দবাজার। যোগী রাজ্যে উচ্ছেদ অভিযানে পুড়ে মৃত মা ও মেয়ে, 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ আজকাল। 3 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি জানুয়ারিতে দৈনিক গণশক্তি। শিরোনামের পর এবার গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আজকের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। মানবজমিনে প্রকাশিত এই খবরকে আপনি কিভাবে দেখছেন?
এই সম্মেলনে সারা বিশ্ব থেকে সম্ভবত 110টি মতো দেশ আমন্ত্রণ পেয়েছে, যার মধ্যে বাংলাদেশ নেই। এটি বাংলাদেশের জন্য একটি আলোচিত খবর। আমেরিকা বাংলাদেশের বিষয়ে যে সমস্ত আপত্তি জানিয়ে আসছে তার মধ্যে কতগুলো এমন যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে না, তারপরে বিরোধী দলের সরকারে অংশগ্রহণ নেই বা রাজনীতিতে বিরোধী দলের স্বাভাবিক কর্মকাণ্ড করার সুযোগ নেই, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং হত্যার ঘটনা রয়েছে এবং এ কারণে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো বিভাগের উপর আমেরিকা নিষেধাজ্ঞা রয়েছে, এইরকম নানা রকমের অভিযোগ আমেরিকার পক্ষ থেকে আছে। এবং সেই সমস্ত কারণে এর আগের সম্মেলনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি, এবারেও আমন্ত্রণ জানায়নি। এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে গতকালকে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন যে গণতন্ত্র সম্মেলনে আমেরিকা যে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি এ নিয়ে বাংলাদেশ মোটেই চিন্তিত নয় বা উদ্বিগ্ন নয়। আমি এর সাথে যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমেরিকার যে গণতন্ত্র সম্মেলন, সেই সম্মেলনে অংশগ্রহণ করতে পারলেই যে দেশগুলো গণতান্ত্রিক হয়ে যাবে এটিও আসলে ভাবার কোনো কারণ নেই। নিশ্চয়ই জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা নিঃসন্দেহে ভালো, কিন্তু আমেরিকায় যে সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশ যে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এটি মনে হয় ঠিক না। তো সেক্ষেত্রে গণতন্ত্র সম্মেলনে যোগ দিতে পারছে না বাংলাদেশ, এটি এক ধরনের প্রশ্ন বটে কিন্তু সেটি সব কথা নয়।
জনাব সিরাজুল ইসলাম, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আজ চীন সফরে গেছেন এবং বলা হচ্ছে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আপনার পর্যবেক্ষণ কি?
আমরা সাম্প্রতিক খোঁজ খবর থেকে জানি যে ইরান এবং চীনের মধ্যে প্রেসিডেন্ট হাসান রুহানির সময়কার সরকারের সাথে চীন সরকারের 25 বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তি হয়েছে, যার আওতায় সামরিক লেনদেন পর্যন্ত হবে বলে আমরা জানতে পারি। প্রেসিডেন্ট রুহানির আমলে ওই চুক্তি হলেও সেই চুক্তির ধারাবাহিকতা রাখবে এই সরকার, এটি স্বাভাবিক। ইরানের পররাষ্ট্রনীতি মোটামুটিভাবে এইরকম, কারণ হচ্ছে যে সেখানে এক সরকার গেলে পরবর্তী সরকার এসে আগের সরকারের সবকিছু মুছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানি যে এক প্রশাসনের কোনো কর্মকর্তা পরবর্তী প্রশাসনের কর্মকর্তা হিসেবেও কাজ করে থাকেন এবং পররাষ্ট্রনীতি বৃহত্তরভাবে ইরানের স্বার্থের বিষয়টিকে মাথায় রেখে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক নানা পদক্ষেপ গ্রহণ করে ইরান। সেই ক্ষেত্রে চীনের সাথে রুহানির আমলে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ইরানের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল না, সুযোগ নেই, ফলে সেই চুক্তির ধারাবাহিকতায় দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক হবে এবং এর আগে যে সমস্ত চুক্তি হয়েছিল সে সমস্ত বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে আলোচনা হবে, বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে ইরান এবং চীনের মধ্যে সত্যিই সম্পর্ক বাড়বে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে, তাতে কোনো সন্দেহ নেই।
তো জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আজকের আসরে গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি জনাব আশরাফুর রহমান, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। বাল্যবিবাহ অসমে গ্রেপ্তার বেড়ে 3015, এই শিরোনামে পুবের কলমের প্রিন্ট সংস্করণের 4 কলাম জুড়ে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, কান্না, আর্তনাদ, হাহাকার, বিক্ষোভ, কোনো কিছুতেই কোনো হেলদোল নেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সোমবার হিমন্ত ফের ঘোষণা করলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে তাঁর এই অভিযান চলবে। মুখ্যমন্ত্রী বাল্যবিবাহকে সমাজের পাপ বলে অভিহিত করে বলেন, এখন পর্যন্ত তিন হাজার পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে, সমাজের এই পাপের বিরুদ্ধে পুলিশ অভিযান চলবে। আনন্দবাজারের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিজেপির কিছুই লুকানোর নেই আর ভয় পাওয়ার কিছুই নেই। মঙ্গলবার সংবাদ সংস্থা ANI কে দেয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন অমিত শাহ। এই বিতর্কে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা, তার জবাব দিতেই এই মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের খুচরো বাজারে জানুয়ারিতে ফের লাফিয়ে বাড়ল মূল্যসূচক। সোমবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, 3 মাসে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির হার জানুয়ারিতে। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী 2022 সালের ডিসেম্বর মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ছিল 5.72%, চলতি বছরের জানুয়ারি মাসে সেটা বেড়ে দাঁড়িয়েছে 6.52%। খবরটি দৈনিক গণশক্তিতে প্রকাশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামীকাল।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছে। আজকের আসর উপস্থাপনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আজ আমরা শুনব প্রাচীন একটি গল্প। গল্পটি হল, প্রাচীনকালে এক গরিব শেখ অচেনা এক শহরে গেল। স্বাভাবিকভাবেই ওই শহরে তার কোনো বন্ধু বান্ধব কিংবা চেনা জানা লোকজন ছিল না। পরিচিত কেউ থাকলে তো তার বাসায় গিয়ে রাত্রিটা যাপন করা যেত। নিরুপায় হয়ে শেখ সিদ্ধান্ত নিল, কারো বাসার দ্বারে টোকা মারবে এবং একটি রাত তার বাসায় অতিথি হিসেবে থাকার আবেদন জানাবে।
প্রথম যে বাসাটির সামনে পেল, ওই ঘরের দরজায় টোকা মারল। এক অন্ধ বৃদ্ধ দরজা খুলল, জিজ্ঞেস করল, কি চাও? শেখ যখন বুঝতে পারল দরজা খুলে দেওয়া বৃদ্ধ লোকটি অন্ধ, একটু লজ্জায় পেল। কিন্তু কি করবে, অগত্যা বলল, আমি একজন মুসাফির, এই শহরে আমার কোনো বন্ধু বান্ধব নেই কিংবা পরিচিত কেউ নেই যার কাছে এই রাতটি কাটিয়ে দিতে পারি। পরিচিত কোনো জায়গার কথাও জানা নেই যেখানে যেতে পারি। বৃদ্ধ অন্ধ লোকটি বলল, ভেতরে এসো, অতিথি হল আল্লাহর বন্ধু, আমার বাড়ির দরজা অতিথির জন্য দিবারাত্রি খোলা। অন্ধ বৃদ্ধের কথায় আশ্বস্ত হয়ে শেখ বাড়ির ভেতরে ঢুকল। ঘরে পা রাখতেই থমকে গেল সে। কেন, সেই কাহিনী শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন জলধারিতি, এই প্রত্যাশা রইল।
¶¶
অন্ধ বৃদ্ধের ঘরে পা রাখতে মুসাফিরের চোখ নিবন্ধ হল বিশাল একটি কোরআনের উপর। বিশাল এই কোরআনটি রুমের মাঝখানে একটা বড় রেহেলের উপর খোলা। মুসাফির বৃদ্ধের কাছে জানতে চাইল, তুমি কি এই বাসায় একাই বসবাস করো নাকি আরো কেউ আছে তোমার সঙ্গে? অন্ধ লোকটি বলল, আমি একাই এই বাসায় বসবাস করি। শেখ বিস্মিত হল এবং মনে মনে বলল, একজন অন্ধ লোক কি করে কোরআন খুলে পড়তে পারে? নিশ্চয় পড়তে পারে না। তাহলে এত বড় কোরআন কি কারণে এভাবে রেহেলের উপর খুলে রেখেছে?
শেখের কৌতূহল জাগল, কিন্তু কিভাবে সেই কৌতূহল মেটাবে বুঝে উঠতে পারছিল না। একবার ভাবল ঘটনাটা বৃদ্ধের কাছে জিজ্ঞেস করে জেনে নেবে, আবার মনে মনে লজ্জা পাচ্ছিল। কেননা সে ভাবল, আমি তো একজন অতিথি মাত্র, যিনি আমাকে অতিথি হিসেবে বরণ করলেন তাকে এভাবে বিরক্ত করা কি ঠিক হবে? তার চেয়ে বরং ধৈর্য ধরাই উত্তম। এই ভেবে মুসাফির অপেক্ষা করতে লাগল। রেহেলের উপর খুলে রাখা বিশাল কোরআন সম্পর্কে কিছুই জানতে চাইল না। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল।
বলছিলাম, কৌতূহল ভেতরে লালন করেই মুসাফির শেখ ঘুমিয়ে পড়ল। কিন্তু মাঝ রাতে একটা শব্দ শুনে অতিথি মুসাফিরের ঘুম ভেঙে গেল। শব্দটা ছিল কোরআন তেলাওয়াতের। দারুণ এক সুরে কোরআন তেলাওয়াত করছিল কেউ। অতিথি ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে অবাক হয়ে কান পেতে শুনছিল সেই তেলাওয়াত। এরপর অতিথি অন্ধকারের ভেতরেই ওই শব্দ অনুসরণ করে সেদিকে এগিয়ে গেল। যখন সে অন্ধ বৃদ্ধের কাছে গিয়ে পৌঁছল, দেখল বৃদ্ধ কোরআনের রেখেলের সঙ্গে বুক ঘনিয়ে বসে তিলাওয়াত করছে। অতিথি মনে মনে বলল, এই বৃদ্ধ কি আসলে অন্ধ? নাও হতে পারে, হয়তো আমার সঙ্গে অন্ধের অভিনয় করছে। আর একটু সামনে এগিয়ে গিয়ে অতিথি মুসাফির গভীর মনোযোগের সঙ্গে কোরআন এবং বৃদ্ধের দিকে তাকাল।
তাকিয়ে দেখল বৃদ্ধের চোখ সত্যিই বন্ধ, অথচ কোরআন পড়ছে। অবাক করা বিষয়টি হল, বৃদ্ধের আঙ্গুল কোরআনের যে শব্দের উপর পড়ছে সেই শব্দই তেলাওয়াত করছে। মুসাফির এবার আর অপেক্ষা করতে পারল না, ধৈর্যের পেয়ালা তার উপচে পড়ল। অন্ধ বৃদ্ধের কাছে গিয়ে ঝুঁকে পড়ল, বলল, তুমি তো অন্ধ, দেখতে পাচ্ছ না, তাহলে কিভাবে কোরআন পড়ছ? আবার ঠিক যে শব্দটিতে আঙ্গুল রাখছ সেই শব্দটি কিভাবে তেলাওয়াত করছ? অন্ধবৃদ্ধ বলল, এতে অবাক হওয়ার কি আছে? কোরআন যারা তেলাওয়াত করে এভাবেই তো করে, যে শব্দটির উপর আঙ্গুল রাখে সে শব্দটি তেলাওয়াত করে। অতিথি বলল, কিন্তু তুমি তো অন্ধ, শব্দ তো দেখতে পাও না, তাহলে এ কাজ করো কি করে? রহস্যটা কি?
অতিথির প্রশ্নের জবাবে অন্ধ বৃদ্ধ বলল, রহস্যটা হলো আমি তিলাওয়াত ভালোবাসি, আমার মনে তিলাওয়াত করার খুব ইচ্ছে ছিল, কিন্তু অন্ধের পক্ষে তো সেটা সম্ভব না। তাই এক রাতে আমি আল্লাহর কাছে সাহায্যের আবেদন জানালাম, আমাকে যেন দৃষ্টিবানদের মতো কোরআন তিলাওয়াত করার ক্ষমতা দেয়। অতিথি অবাক হয়ে বলল, আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি দান করেছে? বৃদ্ধ বলল, না, দেখতে পাচ্ছ না, আমি এখনো অন্ধ। মুসাফির বলল, এ কারণেই তো আমি অবাক হচ্ছি। বৃদ্ধ বলল, আমি কোরআন পড়ার শক্তি চেয়েছি, আল্লাহ তা কবুল করেছেন। কিছুদিন পর আমার উপর এলহাম হল, আল্লাহ যা চান তাই করতে পারেন, আল্লাহর এই শক্তির উপর তুমি যেহেতু আস্থা রেখেছ আল্লাহ তাই তোমাকে এই শক্তি দান করেছেন। যখনই তুমি কোরআনের সামনে বসবে তুমি কোরআন পড়তে পারবে।
মুসাফির অবাক হয়ে বলল, আল্লাহু আকবার। অন্ধবৃদ্ধ বলতে লাগল, তারপর থেকে যখনই আমি কোরআনের রহেলের সামনে বসি কোরআন পড়তে পারি। আসলে মানুষের উপর যত বিপদ আপদে আসুক না কেন, সেটাকে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে চিন্তা করা যায়, তাহলে বাহ্যিক দৃষ্টিতে অসম্ভব অনেক কাজই করা যায়। কেননা আল্লাহর জন্য অসম্ভব বলে কোনো কিছু নেই। অনেকটা আমার কোরআন তেলাওয়াত করার মতো, সর্বশক্তিমান আল্লাহ পোড়া বাগান থেকেও আঙ্গুর খাওয়াতে পারেন, আবার তোমার দুঃখ বেদনাকেও আনন্দে পরিণত করে দিতে পারেন। অন্ধ বৃদ্ধের কথা শুনে শেখ সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল, বলতে লাগল, দৃষ্টি থাকতেও যারা কোরআন পড়ছে না তাদের জন্য দুঃখ হয়।
তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করার বিষয়টি এখনও আলোচনার টেবিলে রয়েছে। আমেরিকা বারবার বলেছে তারা ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমস বলছে আমেরিকা ইউক্রেনকে জঙ্গি বিমান সরবরাহ করতে পারে। অন্তত তারা তৃতীয় কোনো দেশের কাছে এই বিমান পাঠাতে পারে যেখানে থেকে ইউক্রেন বিমানের চালান পাবে। চীনা বেলুনের ধ্বংসাশেষ সেন্সর ও ইলেকট্রনিক ডিভাইস পাওয়ার দাবি করেছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর নর্দার্ন কমান্ড বলেছে আটলান্টিক মহাসাগরের যেখানে চীনা গোয়েন্দা বেলুনটির ধ্বংসাশেষ রয়েছে সেখান থেকে সেন্সর ও ইলেকট্রিক ডিভাইসের মতো গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। ইরান ও চীনের মধ্যে বৃষ্টি সমঝোতা ও সহযোগিতা স্মারক চয়। বিশ্বের কোন শক্তি ইরানের বিরুদ্ধে সামান্যতম ব্যবস্থা নেওয়ার সাহস দেখাবে না বলেছে IRGC। ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে সাফল্য পাওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ইউক্রেনকে দেওয়ার মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নেই আমেরিকার কাছে বলেছে পলিটিকো। আওয়ামী লীগ বিশৃঙ্খলা চায় না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড় নয় বলে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। এবং কলকাতায় ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে 18টি সংগঠনের প্রতিবাদ মিছিল। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করো। রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.